মানুষকে, মাটির তৈরি মানুষ একে আল্লাহ তাআলা এক নম্বর বানাইছে, নূরের তৈরি ফেরেশতা এরা হল দুই নম্বর, আগুনের তৈরি জিন এরা হল তিন নম্বর, মানুষ মেইন মেইন মখলুকের মধ্যে মানুষ হল সর্বশেষ সৃষ্টি, ফেরেশতা জিন এগুলো আগে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে মানুষ তৈরি করলেন, যে উদ্দেশ্য আগের দুই জাতি দ্বারা হচ্ছিল না। মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য, বিশেষ গুণ, যে তার ভিতরে গুনাহের চাহিদা আছে, গুনাহের কামনা বাসনা আছে, গুনাহের সামগ্রী আছে, গুনাহের শক্তি আছে, গুনাহের ভিতরে সে আনন্দ পায় সাময়িক, এসব আছে, কিন্তু সে একটা কথা চিন্তা করে সে গুনাহ থেকে দূরে থাকে, গুনাহ করে না, আল্লাহর নাফরমানি করে না। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নফসের খায়েশ হাত থেকে দূরে থাকল, এই ভয়ে যে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, কি জবাব দিব, আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে দূরে থাকল, আল্লাহ তাআলা বলতেছেন, সুসংবাদ দিচ্ছেন, তার ঠিকানা হল জান্নাত, বেহেশত, আল্লাহর সন্তুষ্টির স্থান। এটা একমাত্র মানুষের মধ্যে পাওয়া যায়, ফেরেশতার মধ্যে কোন গুনাহের চাহিদা নেই, গুনাহ তারা বুঝেও না, গুনাহ করার কোন শক্তিও নেই, তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, করে এক একজনকে এক এক ইবাদতে লাগাই দিচ্ছেন, সে ও ইবাদত করতেছে, অসংখ্য ফেরেশতাকে আল্লাহ লাগাই দিচ্ছেন বান্দার খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য, আমাদেরকে পাহারাদারি করার জন্য অনেক ফেরেশতা নিয়োজিত, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, অনেক ফেরেশতা আমাদেরকে পাহারা দিচ্ছে, জিনের ক্ষতি থেকে, বিভিন্ন ক্ষতি থেকে পাহারা দিচ্ছে, আমাদের আমল লোড করতেছে, আমাদের খেদমতে আছে, আমাদের হায়াত যখন শেষ হবে আমাদেরকে নিয়ে আল্লাহর সাথে মিলাইয়া দিবে, এটা একটা খেদমত, এই দায়িত্ব ফেরেশতা আছে। তো বলতেছিলাম, ফেরেশতাদের গুনাহ করার কোন খায়েশও নেই, শক্তিও নেই, ইচ্ছাও নেই, আর জিন জাতি যারা, এদের ভিতরে গুনাহ করার শক্তি আছে, যোগ্যতা আছে, খায়েশ আছে, এবং তারা ওটাকেই প্রাধান্য দিছিল, তারা ইচ্ছা করলে নেকিও করতে পারত, ভালো কাজও করতে পারত, তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজির পাঠাইছিলেন, নাজির, কিন্তু তারা নাজিরদের কথা শোনে নাই, নেকির পথে খুব কম জিন চলেছে, অগ্রসর হয়েছে, অধিকাংশ জিন তারা আল্লাহ নাফারমানির মধ্যে লিপ্ত হয়েছে, যত পারে নাফারমানি করতেছে, নিজে দোজখী হইতেছে, আর মানুষদেরকে কিভাবে দোজখী বানানো যায় তার চেষ্টা করতেছে। এই জন্য যত বাতিল পীর আছে, যত ভণ্ড পীরের মাজার আছে, এইগুলো সব কিন্তু জিনেরা আবাদ রাখছে। এখান থেকে গায়েবী আওয়াজ দিয়ে দিয়ে ওরা ভক্তদেরকে জুড়ে রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ফেরেশতা গুনাহ করার যোগ্যতা নেই, আর জিনের মধ্যে গুনাই বেশি নেকি কম। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, তার ভিতরে এই অপূর্ব একটা গুণ, গুনাহের চাহিদা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে। এরপরও মানুষের বড় একটা গ্রুপ, বড় একটা শ্রেণী, তারা আল্লাহর নাফরমানি করে না। তারা জানে যে আল্লাহ গুনাহ বানাইছে গুনাহ থেকে বাঁচার জন্য, সওয়াব বাড়ানোর জন্য, তাকওয়া বাড়ানোর জন্য। আল্লাহ গুনাহ করার জন্য বানান নাই, গুনাহ আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু কি জন্য সৃষ্টি করছেন? বান্দার করার জন্য? করার জন্য না, এটা সৃষ্টি করছেন যে তোমার মনে এই গুনার কামনা বাসনা হবে, তুমি এটা পরিত্যাগ করবা, এর থেকে দূরে থাকবা, তোমার অনেক নেকি বেড়ে যাবে, অনেক সব হবে, জান্নাতে অনেক বড় মাকাম হাসিল হবে। এজন্য এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই হাদিসে প্রিয় নবীজি বলতেছেন, তোমরা গুনাহ ছেড়ে দাও তাহলে তোমরা সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বেশি ইবাদত করনেওয়ালা, বেশি বেশি নফল পড়নেওয়ালাকে ইবাদত করনেওয়ালা বলা হয় নাই। যারা গুনাহ করে না, গুনার চাহিদা সত্ত্বেও গুনাহ করে না, তাদেরকে বড় ইবাদত করনেওয়ালা বানা হয়েছে। এদের বোঝা গেল গুনাহ বর্জন করা অনেক বড় ইবাদত। একটা হারাম ছেড়ে দেওয়া একটা ফরজ আদায় করার সমান ইবাদত। ফরজ তো সীমিত কয়েকটা, কিন্তু গুনাহ তো একদিনে শত শত গুনাহ সামনে আসে। আল্লাহওয়ালারা এইগুলো করে না, দূরে থাকে, তো হাজার হাজার ফরজ আদায় করার সমান নেকি পেয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ভয়ে গুনাহ তরক করার তৌফিক দান করেন, গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। গুনাহ করার জন্য বানানো হয় নাই, গুনাহ বর্জন করার জন্য বানানো হয়েছে, এই একটা কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এক নম্বরে রাখছেন, এর মধ্যে কিছুকে বানাইছেন পুরুষ আর কিছুকে বানাইছেন মহিলা, মাতৃজাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাতৃজাতিকে বিশেষ মর্যাদা দান করছেন, যা অন্য কোন ধর্মে দিতে পারে নাই। আমাদের ইসলাম ধর্মে আমাদের নবীজি বলেছেন, তোমার মায়ের হক তোমার বাপের থেকে তিন গুণ বেশি, তিন গুণ বেশি। কারণ সে এমন তিনটা কষ্ট করছে যা অন্য কেউ শরিক নেই। তোমাকে নয় দশ মাস পেটে রাখছে, তোমাকে প্রসব করার সময়, হ্যাঁ, ভূমিষ্ঠ করার সময় মৃত্যু ঝুঁকে নিছে, তারপরে তোমাকে দুই তিনটা বছর বড় কষ্ট করে তোমাকে লালন পালন করছে, এই জন্য তার হক বেশি। তাছাড়া তারা তো আদায় করে নিতে পারে না, তাদের মহাব্বত বেশি। বাপে তো নিজের হক আদায় করে নিতে পারে, মায়েরা পারে না, তারা তাদের মহাব্বত বেশি, তারা দুর্বল শ্রেণী। এই জন্য আল্লাহ তাদের হককে বাড়াই দিয়েছেন এবং তাদের অধিকার সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করছেন, সূরাতুন নিসা। এবং সেখানে মেরাজ বন্টন করতে যেয়ে ভিত্তি বানাইছেন মহিলাদের অংশ, পুরুষের অংশকে ভিত্তি বানান নাই। ওই সুরার মধ্যে বলছেন লি জাকারি মিসলু হাজিল উনসাইন, কোন বাপ যদি এন্তেকাল করে তো তার ছেলেরা কি পাবে, তার দুই বোনে যা পাবে এক ভাই তা পাবে। ভিত্তি কিন্তু ভাইয়ের অংশ না, ভিত্তি বোনের অংশ। এতে বোনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, তার অধিকারকে নিশ্চিত করা হলো। আরো অনেক হাদিস এরকম আছে যে তার দ্বারা মাতৃজাতির মর্যাদা যে কত বেশি বোঝা যায়। তারা যে সন্তান লালন পালন করে, দুধ পান করায়, প্রত্যেকটা দুধের যে ফোঁটা এটা আল্লাহর দরবারে হিসাব হবে এবং মা বন্ধুকে নেকি দেওয়া হবে। এবং বলা হয়েছে একজন মহিলা যদি আল্লাহওয়ালা হয় তো 70 জন পুরুষ আল্লাহর অলি থেকে তার মর্তবা বেশি, এত মর্তবা তাদেরকে দেওয়া হয়েছে তা বলে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের ধর্মে মা বোনদেরকে কত মর্যাদা কত ইজ্জত দান করছেন। এই জন্য দেখা যায় তারা অনেকে বড় বড় আলেম হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কত বড় মুহাদ্দিস ছিলেন, তার থেকে অনেক পুরুষ হাদিস বয়ান করছেন। তাছাড়া আমরা যখন বুখারী শরীফ পড়াই দেখা যায় অনেক রাবি অনেক বর্ণনাকারী মহিলা আসে, অর্থাৎ আল্লাহ তাদেরকে অগাধ এলেম দিছিলেন, তারা হাদিস কোরআনে পারদর্শী হয়েছে। এখন তো আমাদের মেয়েরা ব্রিটিশের বিদ্যায় পারদর্শী হইতেছে, ব্রিটিশের বিদ্যা তো কোনো বিদ্যাই না, এ তো পেট পালার একটা জিনিস, এখানে কোনো নৈতিকতা নেই, এখানে আল্লাহকে চেনা যায় না, এখানে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে চেনা যায় না। একটা মেয়ে তার সতীত্বের কি দাম এটা ব্রিটিশ বিদ্যা পড়ে বুঝতে পারে না, সে অবলীলায় পয়সার জন্য তার সতীত্বকে বিলাই দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের দেশের এনজিও গুলো এই মা বোনদেরকে ইচ্ছা মতো ব্যবহার করতেছে, ইচ্ছা মতো ব্যবহার করতেছে, কিন্তু সরকার বললেওয়ালা নেই, বলার কেউ নেই। পত্রিকা খুললে 10টা খবর থাকলে 5টা খবর হলো অমুক জামানায় একজন মহিলা নির্যাতিতা হয়েছে, তাকে পোড়াই দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু সরকার কিছুই করতে পারতেছে না। কারণ আমাদের দেশে ইসলামিক ল নেই, ব্রিটিশ ল তে বিচার করা হয়, এই ব্রিটিশ লর কোন তাসির নেই, এতে অপরাধ বন্ধ হয় না। এখানে চোর ঢোকে জেলখানায়, ডাকায়ত হয়ে বেড়ে আসে, এখানে আরো উল্টাটা হয়। ইসলামী ল যদি থাকত তাহলে ব্যভিচারীকে পাথর মেরে হত্যা করা হতো, তার পরের দিনটা এই মহিলা নির্যাতন বন্ধ হয়ে যেত, চোরকে হাত কাটা হয়তো চুরি বন্ধ হয়ে যেত, একটা ডাকাতকে ফাঁসি দিয়ে গুলশানে লটকে রাখত তো ডাকাতি বন্ধ হয়ে যেত। শরিয়াতের প্রত্যেকটা ল এরকম জনগণের সামনে দিতে হবে, জারি করতে হবে, এবং ওই অপরাধ ইনশাল্লাহ বন্ধ হবে না, হলেও হাতে গণা দু একটা ঘটনা ঘটতে পারে, ঘটবে না। কিন্তু এই ল তো কোন মুসলমান শাসক জারি করতেছে না। সৌদি আরব বা আরব বিশ্বে কিছু কিছু আছে, আমাদের দেশে তো নেই। মুসলিম পারিবারিক ল নামে যা আছে এটা আর এক বেহুদা জিনিস। আমাদের দেশে মুসলিম পারিবারিক ল নামে যেটা আছে আইব খান তৈরি করে গেছে, এর অধিকাংশ কথাই ভুল, কোরআন হাদিস সম্মত না। এখানে বলা হয়েছে 3 তালাক দিলে এটা 90 দিন লটকাই থাকবে, 90 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব যদি মিলাই দিতে না পারে তখন যে তালাক কার্যকরী হবে, তাতে একদম বেহুদা কথা। তালাক কোনদিন লটকাই থাকে না, তালাক তো সাথে সাথে পড়ে নাই। আইনটা এইভাবে করা উচিত ছিল যে কেউ তালাক দিতে হলে আগে চেয়ারম্যানের কাছে দরখাস্ত করবে, চেয়ারম্যান দুইজনের কথা শুনে মিলাই দিতে চেষ্টা করবে, চেয়ারম্যান যদি মিলাই দিতে ব্যর্থ হয় তো স্বামীকে বলবে তুমি এক তালাক দাও, আমাদের ইসলামের তিন তালাক নেই, আমাদের ইসলামের তিন তালাক হারাম করা হয়েছে, আমাদের ইসলামের তিন তালাক একসাথে দেওয়া হারাম, তিন তালাক একসাথে দেওয়া নিষেধ। বলা হয়েছে তোমার যে কোনো জরুরত হয় আগে ফতোয়া নাও, মুফতিয়ানা কেরাম থেকে ফতোয়া নাও, যদি একান্ত জরুরত হয়, মিল মহম্মত না হয়, স্ত্রীকে নামাজি বানানো না যায়, স্ত্রীকে পর্দায় না রাখা যায়, তো ফতোয়া নাও আগে, নিয়ে সিরাফ এক তালাক দাও। এই এক তালাক দেওয়ার পরে তোমার স্ত্রীর রাস্তাও খোলা, তোমার রাস্তাও খোলা। যদি স্ত্রী অন্য কোথাও যেতে পারে, ইদ্দত পালন করে যেতে পারবে, আবার যদি সে ভুল ভ্রান্তি স্বীকার করে তোমার কাছে আসতে চায়, সে রাস্তাও খোলা। ইসলামে এমন ফর্মুলা দিছে সবার রাস্তা খোলা, কিন্তু মানুষ রাগ কন্ট্রোল করে না। রাগ কন্ট্রোল করা ফরজ, এর জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হয়। এ রাগ কন্ট্রোল করে না, কিছু হইলেই তিন তালাক, কিছু হইলেই তিন তালাক, অথচ তিন তালাক দেওয়া হারাম। হায়জের অবস্থায় তালাক দেওয়া হারাম, রাগের অবস্থায় তালাক দেওয়া হারাম, কিন্তু তালাক সব পড়ে যাবে, পড়ে যাবে। তো সার কথা, ইসলাম মূলত কোন কাজের জন্য তিন তালাক রাখে নাই, যে তিন তালাক না দিলে এই কাজটা হবে না, কোন কাজের জন্য তিন তালাক রাখে নাই। এই জন্য আমি বললাম যে ইসলামে তিন তালাক নেই, যে কোনো জরুরত এক তালাকে বাইন দ্বারা যথেষ্ট। এখন আমাদের দেশে তিন তালাক দেয়, দিয়ে ওই বংশাল থেকে ফতোয়া আনে, তিন তালাক এক তালাক ফতোয়া আনে, এনে সারা জীবন জেনা ব্যবিচার করে, আর ছেলেপেলে সব হারামজাদা হয়ে যায়। সহি মুফতিদের কাছে আসে না, সহি মুফতিরা বলবে তোমার তিন তালাক পড়ে গেছে, এই বিবিকে নিয়ে আর ঘর করতে পারবা না। এই জন্য সহি মুফতিদের কাছে লোকের আসে না, ওই বংশাল যায় না, নাউজুবিল্লাহ মিন যালিক। ওখানে কিছু ভণ্ড বসে আছে, এই ভণ্ডরা 1000 টাকা ফিস নিয়ে গলত ফতোয়া দিয়ে দেয়। এর জন্য আমি আর কথা লম্বা করতে চাইতেছি না, মা বন্ধুকে বলতে চাই, আপনাদেরকে শরিয়াতে অনেক ইজ্জত দান করছে, অল্প কয়েকটা দায়িত্ব দিছে, ইজ্জত অনেক বেশি, দায়িত্ব অল্প কয়েকটা। এই কয়েকটা দায়িত্ব পালন করলে আল্লাহ আপনাদের জন্য হাশরের ময়দানে 8 প্রকার জান্নাত আছে, সমস্ত জান্নাতের দরজা খুলে দিবেন, যেটা দিয়ে আপনার মনে চায় দাখিল হয়ে যাবেন। আপনারা ইমান আকিদা বিশ্বাস বিশ্বাস ঠিক করবেন। আমার লেখা কিতাবুল ইমান আছে, এরা আরো মাওলানা হেমায়েতউদ্দিনের ইসলামী আকায়েদ কিতাব আছে, অনেকেরই কিতাব আছে। এইসব কিতাব দেখে ইমান আকিদা ঠিক করতে হবে, ইমানকে শেরেক মুক্ত করতে হবে। আর নামাজ রোজা হজ যাকাত উযু গোসল হায়েজ নিফাস এগুলোর মশলা জেনে নিতে হবে, এগুলোর মশলা জানা জরুরি। 3 নম্বর আপনাদের 3 নম্বর দায়িত্ব স্বামীর ইতাআত, স্বামীর আনুগত্য করা। স্বামী শরীয়তের গণ্ডির মধ্যে থেকে কোনো কথা বললে সেটা অবশ্যই আপনি জান প্রাণ দিয়ে বাস্তবায়ন করবেন, বিশেষ ওজর না থাকলে অস্বীকার করবেন না। ওজর থাকলে, সমস্যা থাকলে সেটা স্বামীকে বুঝায় বলবেন, আমার এখন এই সমস্যা, এই জন্য আপনার হুকুমটা আমি পালন করতে ব্যর্থ হইলাম। তো এই হল 3 নম্বর কথা, স্বামীর খেদমত, তার আনুগত্য, তার সংসার দেখাশোনা করা, এটা একটা দায়িত্ব। আপনাদের একটা দায়িত্ব হল নিজেকে পর্দায় রাখা। আল্লাহ আপনাদেরকে সৌন্দর্য দান করেছেন, প্রত্যেক নারীকে কম বেশি সৌন্দর্য দিচ্ছেন। একটা মেয়ে যদি কালো হয় তার মধ্যে আল্লাহ আকর্ষণ রাখছেন, সৌন্দর্য রাখছেন, এজন্য সৌন্দর্য আছেই প্রত্যেকটা মহিলার। আবার প্রত্যেকটা পুরুষের ভিতরে মহিলাদের দিকে একটা আকর্ষণ রাখছেন, এই জন্য পর্দাকে ফরজ করে দিচ্ছেন। এই ইলেকট্রিক লাইন, নেগেটিভ পজিটিভ, এটাকে একটা পর্দা দিয়ে পার্থক্য করা হয়েছে। যদি নেগেটিভ পজিটিভ যদি মিলে দেখত তাহলে কিন্তু ইলেকট্রিক লাইনে আগুন লাগিয়ে দিত। আল্লাহ প্রদান বিধান দিয়ে এই মহিলাদের ইজ্জতকে হেফাজত করছে, মহিলাদের ইজ্জতকে হেফাজত করছে প্রদান বিধান দিয়ে। পর্দা থাকলে তারা হেফাজতে থাকে, পুরুষরাও গুনাহ থেকে বাঁচতে পারে। তারা এই জাহেলিয়াতের মতো তাদের সৌন্দর্যকে প্রদর্শনী করে, দেখায় দেখায় চলে, আর বখাটে ছেলে পেলে তাদের উপর আসক্ত হয়ে তাদের উপর নির্যাতন করে, তাদেরকে মেরে ফেলে, তাদেরকে গুম করে। এই গুম করার জন্য কে দায়ী? ওই মেয়ে নিজে দায়ী। কেন সে বেপর্দা চলল? কেন নিজের ইজ্জতকে সে হেফাজত করল না? শরীয়তের বিধান কেন মানে নাই? পর্দানিশীন মেয়ে তো সাধারণত এমন কোন বিপদে পড়তে দেখা যায় না, শোনা যায় না। এই জন্য আল্লাহ হেফাজত করছেন পর্দার বিধান দ্বারা, পুরুষদেরকে হেফাজত করছেন, মহিলাদেরকে হেফাজত করছেন। কাজে আপনারা আপনাদের সৌন্দর্যকে স্বামীর জন্য সংরক্ষণ করেন। এটা স্বামী ছাড়া পর পুরুষকে, বেগানা পুরুষকে আপনি কোন অবস্থায় দেখাবেন না। তারা যদি মেহমান হয়ে আসে, আপনি পর্দার আড়াল থেকে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেন, তাদের চা বিস্কুট দেন, কিন্তু তাদের সামনে আসবেন না, তাদের সামনে আসবেন না। আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য ইসলামে সংরক্ষিত। এখানে আর কারো কোনো অংশ নেই, আর কারো কোনো প্রাপ্য নেই। স্বামীর ভাই থেকে খুব দূরে থাকবেন। ভাষর হক দেবর হক, একে হাদিসে বহুত বলা হয়েছে। ভাষর আর দেবরকে হাদিসে মৌত বলা হয়েছে। মৌত মানে মারাত্মক বিপদ। বাংলা ভাষার জনক হল হিন্দুরা। হিন্দুরা স্বামীর ভাইয়ের নাম দিয়েছে দেবর, দ্বিতীয় বর। বর না থাকলে ও বরের কাজ চালাবে, এ নামটাই গলত। দেবর নামটাই হিন্দুরা ভুল দিছে, এটাই জেনার রাস্তা খুলছে। দেবর মানে দ্বিতীয় বর। আসল বর যদি সফরে থাকে এ দায়িত্ব পালন করবে। নাউযুবিল্লাহ মিন যালিক, কত খবিস শব্দ এটা, শব্দটাই উঠাই দেওয়া উচিত। যাই হোক, ভাষর দেবরকে খুব পরহেজ করতে হবে, এদের দ্বারা অন্যায় বেশি হয়, গুনার রাস্তা খোলে। আমার প্রিয় মুর্শিদ বলতেন, তোমরা বাজার থেকে এক টুকরা গোস্ত কি নিয়ে আনলে তোমরা ঢেকে আনো। কেন ঢেকে আনো? সিলে লয়ে দেবে। এই গোস্তটা কে নিয়ে যাবে? সিলে নিয়ে যাবে, তাই ঢেকে নিয়ে আসো। তো গোস্তের টুকরাকে ঢেকে আনলে কেন? সিলে নিয়ে যাবে। তো সিলে গোস্ত নিতে পারে, কিন্তু গোস্ত কিন্তু সিলের দিকে উড়াল দিতে পারে না। সিলে নিতে পারে, ঠিক আছে, গোস্ত উড়াল দিতে পারে না। তা আমার শায়খ বলতেন, তোমরা এটা চিন্তা করো না, তোমাদের যে মেয়েরা, তোমাদের স্ত্রীরা বেপর্দা চলে, আর এই বখাটে ছেলেরা এরালো সিল, ওরা তো অপহরণ করতে পারে, সবারে নিয়ে যেতে পারে। আবার এমন আশঙ্কা আছে, তোমার মেয়েই ওই ছেলের প্রতি আসক্ত হয়ে গেল। বাজারের গোস্তের মধ্যে তো এক সাইড সিলে নিতে পারে, গোস্ত সিলের দিক যায় না। এখানে তো দুই সাইড, বখাটেও লয়ে যেতে পারে, আর এও বখাটের সাথে চলে যেতে পারে, হাত ধরে বের হয়ে যেতে। হাজারো মেয়ে বখাটে ছেলে পেলেন হাত ধরে চলে যেতেছে। এই জন্য ইসলামে এই ধরনের বিবাহ পছন্দ করে না। আজকাল যে কোর্টে বিয়ে হইতেছে, বাপকে বাদ দিয়ে, গার্জিয়ানকে বাদ দিয়ে, এই ধরনের বিবাহ শরীয়ত পছন্দ করে না। এক হাদিসের মধ্যে আসছে, যে কোনো মহিলা অভিভাবক ছাড়া বিবাহ বসবে, নিকাহ হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ বাতিল। যদিও অন্য একটা হাদিস আছে, যদি সে বালেগা হয় আর কুফু মিল থাকে, কুফু মানে মালদারি দিনদারি ইত্যাদি মিল থাকে, তো হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ না করুক যদি কুফু মিল না থাকে, মালদারি দিনদারি খানদানি সম্মান ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি মিল না থাকে আর কোর্টে বিবাহ হয়, তো আমাদের হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী ওটা বিবাহ হবে না। ঠিক এই হাদিস নিকাহ হওয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, এই ক্ষেত্রে এই হাদিসটা পুরোপুরি খাটে হানাফি মাজহাবে, যেন কুফু মেলে না সেখানে বিবাহ বাতিল, তালাকও নেওয়ার দরকার নেই, ইদ্দত দরকার নেই, কিচ্ছু দরকার নেই। অথচ আজকাল আমাদের মেয়েরা এই ইংরেজি বিদ্যা পড়ে এমন চরিত্রের মালিক হইতেছে, কথায় কথায় আমি ফ্রিডম চাই, কথায় কথায় ফ্রিডম চাই, আমি স্বাধীনতা চাই, কথায় কথায় স্বাধীনতা, আমার স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করবেন না। মেয়েরা ব্রিটিশ বিদ্যা পড়ে কি শিখছে, আমার স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করবেন না। আরে তোমার বুদ্ধি তো দেয় নাই আল্লাহ, কোরআন হাদিস বলতেছে তোমার বুদ্ধি অসম্পন্ন, আর তুমি কইতেছো তোমার বুদ্ধি অনুযায়ী সব হবে, তোমার তো বুদ্ধি অসম্পন্ন, তোমার বুদ্ধিতে যেটা হবে এটা উল্টা হবে, ভুল হবে, নাজায়েজ হবে, তাদের বোঝা উচিত। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ জ্ঞান দেন নাই, কোরআন হাদিস বলে দিচ্ছে নাকাসাতুল আকল, তাদেরকে নাকাসাতুল আকল বলা হয়েছে, তাদেরকে পুরুষের আন্ডারে থাকতে বলা হয়েছে, পুরুষের পরামর্শে চলতে বলা হয়েছে, আর রিজালু কাওয়ামুন আলা নিসা পরিষ্কার বলা হয়েছে। এই জন্য যাই হোক আমি বলতেছিলাম যে আপনাদের তিন নম্বর দায়িত্ব হল স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, স্বামীর সংসার দেখাশোনা করা, স্বামীর সংসার সাজাই গুছায় রাখা। চার নম্বর দায়িত্ব নিজেকে পর্দায় রাখা, স্বামী ছাড়া অন্য কারো সামনে নিজেকে উপস্থিত না করা, নিজের সৌন্দর্যকে জাহির না করা, পর্দায় রাখা। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালু খালুর থেকে পর্দা করতে হবে। আমার শাইখ বলতেন, আমার পীর সাহেব, লগুনে খালু কো আলু বানা লিয়া, লগুনে খালু কো আলু বানা লিয়া, খালুরে আলু বানাই লিস, আলু তো সব তরকারিতে চলে, খালু সব জায়গায় দিতে পারে, গলত। দুলাভাইয়ের থেকে পর্দা করতে হবে। আপন শ্বশুর যে স্বামীর বাপ, এর থেকে পর্দা লাগবে না। কিন্তু আপন শ্বশুর বাদে আরো কত রকম শ্বশুর হয়, চাচাতো শ্বশুর, মামাতো শ্বশুর, সবার থেকে পর্দা করতে হবে। আপন শ্বশুর থেকে পর্দা করা লাগবে না, ঠিক আছে, কিন্তু তাই বলে তার শরীর টাচ করে কোনো খেদমত করা যাবে না, তার হাত পাও টিপে দেওয়া যাবে না, পাও টিপা যাবে না। আপনি দূরের থেকে খানা আগায় দেন, উজুর পানি আগায় দেন, এগুলো করেন, চা বানাই দেন, ঠিক আছে, কিন্তু শারীরিক খেদমত করলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আপনার শ্বশুরের মধ্যে বা আপনার মধ্যে কামভাব সৃষ্টি হয়, তাহলে আপনি চিরতরে আপনার স্বামীর জন্য হারাম হয়ে গেলেন। তিন তালাক দিলেও তো হালাল করার একটা ব্যবস্থা আছে, যদি কেউ বিবিকে তিন তালাক দেয় তো হিলামিলা করে ঝামেলা আছে, অনেক হালাল করার একটা পথ আছে। কিন্তু এই যে শ্বশুরের সাথে যদি এইভাবে টাচ হয়ে যায় উত্তেজনার সাথে, এইখানে যে হারামটা হবে, এই হারাম হালাল করার কোন ব্যবস্থা শরীয়তে নেই। এটা শুধু শ্বশুর না, নিজের ছেলে যখন বড় হবে ছেলের সাথে মা ঘুমাবে না, ছেলের সাথে মা ঘুমাবে না, কারণ ছেলের সাথে অসতর্কতা বশত এরকম টাচ হয়ে গেলে তখন ওই মহিলা স্বামীর জন্য হারাম হয়ে যায়। আবার বাপে নিজের মেয়ের সাথে ঘুমাবে না, কোন বাপ নিজের মেয়ে, তার মোটামুটি বয়স হয়েছে 8-9 বছর, এই টাইপের মেয়ের সাথে কোন বাপ ঘুমাবে না, কারণ ঘুমের ঘরে যদি কাম ভাব নিয়ে উত্তেজনা নিয়ে এই মেয়েকে স্পর্শ করে তাহলে তার স্ত্রীর সাথে বিবাহ ভেঙে গেল, চিরতরে ভেঙে গেল। একে বলা হয় হুরমতে মুসাহারাত। তো অনেকে এই মশলা জানে না, শ্বশুরের কারণে হইতে পারে, নিজের ছেলের কারণে হইতে পারে, হ্যাঁ, বাপের জন্য নিজের মেয়ের মেয়ের কারণে হইতে পারে। এলে ওলামায়ে কেরাম থেকে মাসআলা জানতে হবে, আপনার বিবাহ এরকম হারাম হবে যার কোনদিন ঠিক করা যাবে না। কঠিন মশলা এটা। এই একটা কথা গেল যে নিজেকে পর্দায় রাখতে হবে, নিজেকে সেফ ভাবে রাখতে হবে। আপনাদের আর একটা দায়িত্ব হল বাচ্চাদেরকে তালিম দেওয়া। আপনাদের প্রত্যেকের আল্লাহ তাআলা কম বেশি ছেলে মেয়ে দিচ্ছেন, বাপ তো কর্মব্যস্ততায় বাইরে বাইরে থাকে, বাপ হলো প্রিন্সিপাল দেখাশোনা করে, কিন্তু শিক্ষককে প্রত্যেকটা ঘর, মুসলমানদের প্রত্যেকটা ঘর একটা মাদ্রাসা। আমি তো বলি মা এটা মাদ্রাসা থেকে নেওয়া হয়েছে, মাদ্রাসার পয়লা করিল মা, ওখানে তো মা নেওয়া হয়েছে। এই মা মানে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল হলো বাপ, উনি মাদ্রাসা চালু করবেন, মাদ্রাসা দেখাশোনা করবেন, কিন্তু শিক্ষককে, এই মাদ্রাসার অধ্যাপককে, আপনি মা, আপনি অধ্যাপক, আপনি শিক্ষক, আপনি প্রত্যেকদিন কিছু কোরআন শেখাইবেন, প্রত্যেকদিন একটা একটা সুন্নত শেখাই দিবেন। বাচ্চা যখন বুঝবান হবে, তিন চার বছর বয়স হবে, ডেলি একটু একটু শেখাই দিবেন। আপনার আসলের নিচে মেয়েরা বিবাহ পর্যন্ত মায়ের আসলের নিচে বড় হয়, আর বাচ্চারা বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত, ছয় সাত বছর পর্যন্ত মায়ের আসলের নিচে বড় হয়। একটা মা চাইলে এই ছয় সাত বছরে একে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। ছয় সাত বছরে প্রত্যেক দিনে একটা করে সুন্নত শিখাইলে কত সুন্নত হয়ে যাবে, আর সুন্নত যে শেখে ওই অনুযায়ী চলে সেই আল্লাহর ওলি। কোন কেরামত জাহের হন না আল্লাহর ওলি না, কেরামত তো যুগিরাও দেখাইতে পারে, কেরামত তো শয়তানও দেখাইতে পারে। এই জন্য কিতাবে লিখছে, কাউকে যদি বাতাসে উঠতে দেখো, কাউকে যদি দরিয়ায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে দেখো, কিন্তু তার আমল সুন্নতের খেলাফ, তাকে অলি মনে করবে না। ও জাদুঘর, ও কি জাদুঘর, অলি কাকে বলে যার প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী, যার কাজ সুন্নত অনুযায়ী, তার সম্পর্কে কোরআনে বলা হয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ রসুল তোমাকে ভালোবাসবেন, তোমাকে মাফ করে দিবেন, ইউহিব্বুকুমুল্লাহ। অলি হওয়ার মাপকাঠি হল নবীজির সুন্নত। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আপনারা আমার লেখা ছোট্ট একটা কিতাব আছে নবীজির সুন্নত, অথবা কিতাবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, এই কিতাব ঘরে রাখেন এবং এখান থেকে আপনার ছেলে মেয়েদেরকে পারলে মহল্লার বাচ্চাদেরকেও ডাকেন। কারণ অনেক মায়েরা আছে জানে না কিছু, তারা কি শিখাইব, আপনি জানেন তা আপনি ওই বাচ্চাগুলো ডেকে নেন, নিয়ে আপনার বাচ্চার সাথে বসে ওদেরকে কিছু দিন শিখিয়ে দেন। এটা তাদের বড় পাওনা। একটা ছেলে মেয়ের সবচেয়ে বড় পাওনা হল বাপ মার থেকে দিন পাবে, কোরআন সুন্নাহ পাবে, এর থেকে বড় হাদিয়ার নেই। এক হাদিসে আসছে, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফজালা মিন আদাবিন হাসান, বাপ মা ছেলে পেলেকে দিনদারি শিক্ষা দিবে, কোরআন সুন্নাহ শিক্ষা দিবে, এর থেকে বড় কোন হাদিয়া বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য হইতে পারে না। এই জন্য ইংরেজি বিদ্যা বেশি পড়াইবেন না, ওই বিদ্যা যত বেশি পড়াইবেন তত দাম কমবে, যত বেশি পড়াইবেন। মাওলানা থানভি লিখছে, ইংরেজি বিদ্যা ব্রিটিশ সিলেবাস যত পড়াইবেন তত দাম কমবে। কি জন্য, উনি উদাহরণ দিয়ে বুঝাইছে, কোরআনে বলা হয়েছে ফল গাফিলাতিল মুমিনাতিল মুহসানাত, মুমিনদের তিনটে সিফাত এই আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে মুমিন মহিলাদের তিনটা সিফাত আছে, এর মধ্যে একটা সিফাত হল গাফিলাত, তারা সাদা সিদা, ভুলা ভালা, অত মায়ের প্যাজ বোঝে না, সূক্ষ্ম বুদ্ধি বুঝে না, স্বামীকে দশবার বেচা দশবার কিনা এটা বোঝে না। কিন্তু ব্রিটিশ বিদ্যা পড়লে তার এমন কুবুদ্ধি সে শেখে, হ্যাঁ, যে ঘর করে একজনের আর ম্যানেজ করে দশজনের। ব্রিটিশ তালিম নিয়ে আজকাল একটা মেয়ে ঘর করে এক স্বামীর আর ম্যানেজ করে দশ স্বামীর, ফ্রিডম, এই হলো ফ্রিডম, স্বাধীনতা। আরে বিয়ে হয়ে গেছে, সপ্তাহখানেক আগে এক সচিব আমাকে ফোন করছে যে পড়াশোনার জামানায় এক মেয়ের সাথে তার একটু পরিচয় হয়ে গেছিল, সে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হয়ে গেছে, ওই মেয়ের 45,000 টাকা বেতন, কিন্তু একে এখনো ডিস্টার্ব করতেছে, তার কয়েকটা বাচ্চা কাচ্চাও আছে, এরও বাচ্চা কাচ্চা আছে। এই এই লোকটা, এই সচিবটা তবলিগোল্লাদের ওসিলে দিনদারও হয়ে গেছে, সে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু ওই বেটি ছাড়ে না। মে তো কম্বল ছোড়না চাহতা হো, লেকিন কম্বল মুঝে নেই ছোড়তা। এই অবৈধ সম্পর্ক এমন জিনিস যে আপনার ভিতরে যখন দিনের বুঝ আসবে আপনি ছাড়তে চাবেন, আর এক পক্ষ ছাড়বে না, ছাড়বে না। যদি আপনি তার সাথে সম্পর্ক না রাখেন আপনার বিরুদ্ধে কুফরি কালাম করবে, কুফরি কালাম করে আপনাকে একদম অসুস্থ বানায় দিবে, এবং এই সমস্যা সারা জীবন চলবে, এই সমস্যা সারা জীবন চলবে। কুফরি কালামের এত ছড়াছড়ি হইতেছে, বিভিন্ন ফকির দরবেশ বেড়েছে, খালি কুফরি কালাম করে, খালি কুফরি কালাম করে, ঘুমের উপরে কুফরি কালাম, বিয়ের উপরে কুফরি কালাম। এই জন্য আগের থেকে যদি দূরে না থাকা যায়, নিজেকে সেফ না করা যায়, পরে সেফ করতে চাইলেও শান্তি নেই, আর এক পক্ষ জ্বালাতন করবে, অশান্তি সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ কোরআনে পুরুষদেরকে মানা করছে, বিবাহর আগে কোন মেয়ের সাথে সম্পর্ক করবা না, পরিচয় করবা না। আর আরেক আয়াতে মেয়েদেরকে মানা করছে যে তুমি বিবাহর আগে কোন ছেলের সাথে, বেগানা ছেলের সাথে সম্পর্ক করবা না, পরিচয় করবা না, এর পরিণতি ভয়াবহ হবে। আল্লাহ কোরআনে বলে দিছে, আমার লেখা শরীফ পর্দা নামে একটা বই আছে বাংলাতে, এই বইতে আমি দুনো আয়াত পেশ করছি, আল্লাহ দুনো গ্রুপকে মানা করছে। এই জন্য আমি বলতেছিলাম ছেলে পেলেকে দিনদারি শিক্ষা দিতে হবে, প্রত্যেক দিন অল্প অল্প করে দিনদারি শিক্ষা দিতে হবে, যেন আপনার কাছ থেকেই সুন্নত শিখে আল্লাহর অলি হয়ে যেতে পারে। মায়ের তালিম এত বড় গুরুত্বপূর্ণ, ওলামায়ে কেরামের বয়ান থেকেও মায়ের তালিম বেশি আসর পয়দা করে, আমার মা কইছে। এখনো খুঁজলে আপনারা এমন কিছু অফিসার দেখতে পাবেন ঢাকাতে, সে অনেক উচ্চ র্যাঙ্কে চাকরি করে, এক পয়সা ঘুষ নেয় না, সে একদিনে কোটিপতি হতে পারে, এমন র্যাঙ্কে বসে আছে একদিনে কোটিপতি হতে পারে, কিন্তু এক পয়সা ঘুষ নেয় না। কেন ঘুষ নেয় না? ছোটকালে তার মা তাকে বলছিল, বাবা আমার একটা কথা মনে রাখিস, তুই তখন সরকারের বড় অফিসার হইবি, ঘুষ নিবি না। এই যে মা ছোটকালে তারা বলে রাখছে, এই কথা সর্বক্ষণ তার কানে বাঁচতে থাকে, সর্বক্ষণ বাঁচতে থাকে, সে কোনো সময় ঘুষ গ্রহণ করে না। সে 30 বছর চাকরি করল, কিন্তু বেচারা ঢাকায় বাড়িও হলো না, গাড়িও হলো না। আজকাল তো একটা লোক ডাক্তার হইলেই সে পরিকল্পনা করে ফেলে, সে 10 বছরের মধ্যে, আনুমানিক 10 বছরের মধ্যে আমার ঢাকায় গাড়ি হইতে হবে, বাড়ি হইতে হবে। আচ্ছা তাহলে আমি ডেলি কত রুগী দেখি, তাহলে আমার ফিস কত হওয়া দরকার, কত করে ফিস নিলে আগামী 10 বছরে ঢাকাতে আমার গাড়ি বাড়ি হয়ে যাবে। এই হলো ফিস নির্ধারণ করার তরিকা। তাহলে এটা খেদমত কি হল? এটা তো খেদমত ছিল, একটা জিনিস খেদমত, শরিয়াতে এটা খেদমত, দুনিয়াদারি তো মুখে বলে খেদমত, কিন্তু বানাই নিছে দুনিয়াদারি, দুনিয়াদারি। ঢাকাতে বাড়ি গাড়ি চাই, ঢাকাতে বাড়ি গাড়ি হওয়া কোন ফরজ? আবার যদি কেউ গুলশান বাড়ি করতে পারে, সে মনে করে নিশ্চয় আল্লাহ আমার পর রাজি হয়ে গেছেন, তা না হলে গুলশানের মতো জায়গায় 1 বিঘা সম্পত্তির উপরে আমাকে বাড়ি করার তৌফিক দিতেন না। নাউযুবিল্লাহি মিন জালিক, গুলশানে বাড়ি করতে পারা এতে কোন সৌভাগ্যের আলামত? তাহলে তো সবচেয়ে বড় সৌভাগ্যশীল হবে ফেরাউন, কারুন, হামান, নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল, এরা হবে সবচেয়ে বড় সৌভাগ্যবান। এদের কাছে অনেক টাকা ছিল, তাহলে গুলশান বনানিতে বাড়ি করতে পারা, হ্যাঁ, আর একটা ফ্ল্যাট কিনতে পারা, সৌভাগ্যের সাথে কোনো সম্পর্ক রাখে না। সৌভাগ্য হলো আপনি ইমান আমল উপরে কায়েম আছেন কিনা। আপনার কাছে পয়সা থাকুক বা না থাকুক, আপনি দিন আনেন দিন খান, অসুবিধা নেই, ইমান আমল উপরে যে কায়েম আছে সে ভাগ্যবান, সে সৌভাগ্যশালী। ইমান আমল উপরে যে কায়েম নেই সে দুর্ভাগ্য, তাই যত কোটি টাকার মালিক হোক না কেন। তা আমি বলতেছিলাম আপনারা বাচ্চাদেরকে প্রত্যেকদিন অল্প অল্প করে দিন শিক্ষা দিবেন, আপনাদের তালিম আলেমদের তালিম থেকেও মজবুত, আল্লাহ তৌফিক দান করুক। আর সর্বশেষ কথা হল যে আপনাদের সাথে যেসব মহিলাদের দেখা সাক্ষাৎ হয় আপনি গেছেন না হয় তারা আপনার বাড়িতে আসছে, যে কোনো ভাবে দেখা সাক্ষাৎ হয়, তাদেরকে কিছু দিনের কথা শোনাই দিবেন, দিনের দাওয়াত পৌঁছাই দিবেন, যে তোমার স্বামী এরকম কোরআন পড়তে পারে কিনা, তোমার স্বামী দাড়ি রাখছে কিনা, তোমার স্বামী তবলিগে চিল্লা দিছে কিনা, তোমার ছেলে পেলে কয়জন হাফেজ হয়েছে ওদেরকে কোরআন পড়াইছো কিনা, তোমার মেয়েরা পর্দা করে কিনা, এই ধরনের কথা বলে তাকে দিনের দাওয়াত দেওয়া। হাদিসের মধ্যে আছে যে দুইজন মুসলমান যদি এক জায়গায় হয় আর দিনের কোনো কথা না বলে তো দুজনকে হাসরের ময়দানে পাকড়াও করা হবে। তোমরা এক জায়গায় হইলা তো এত কথাই কইলা, দিনের কিছু একটা কথা কইলা না কেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছিল জেলখানায় স্বপ্নের ব্যাখ্যা আনতে, তিনি ব্যাখ্যা দিছিলেন কিন্তু ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে দাওয়াত দিছিলেন, আগে আমার দাওয়াতটা শোনো তারপর ব্যাখ্যা দিচ্ছি। এই আয়াত দ্বারা বোঝা যায় যার কাছে যে আসুক, পুরুষ হোক মহিলা হোক, যার কাছে যে আসুক তার কাজটা যদি বৈধ হয় তা আমরা করে দিব, কিন্তু শুধু কাজ করে দিব না, ওই কাজ করার ফাঁকে তাকে কিছু না কিছু দিনের কথা শোনাই দিব, কিছু না কিছু শোনাই দিব যেটা আমার জানা আছে, যেটা আমি ওলামায়ে কেরাম থেকে শুনছি তাকে শোনাই দিব। হ্যাঁ, ডাক্তার সাহেবদের জন্য বেশি সুবিধা, কারণ মানুষ যদি দিনের উপরে চলে তো স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য হ্যাঁ ওষুধের সাথে সাথে যদি একটু ফজরের নামাজ পড়ার কথা উপদেশ দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে তার স্বাস্থ্য ভালো হয়ে গেল, ওষুধও আল্লাহ ফায়দা দিল। তো যে আমি উদাহরণ দিলে আমার কি কোন ডাক্তার খাস না, যে যে পেশায় আছে তার কাছে লোকজন আসলে কাজও করে দিবে এবং তাকে দিনের কিছু দাওয়াত দিবে। তো মা বোনদেরকে বলতেছিলাম যে আপনাদের কাছেও মহিলারা আসবে, বিভিন্ন প্রয়োজনে আসবে, দেখা করতে আসবে, আপনারা কিছু গল্প করে ছেড়ে দিবেন না, আপনারা কিছু দিনের কথা বলে দিবেন। অনেকে মা বোনদেরটা বদনাম করে, বলে মহিলাদের পেট পাতলা, কোন কথা এদের পেটে হজম হয় না, এই কথা বলে মা বোনদেরকে বদনাম করে, এদের পেট খুব পাতলা, এদের পেটে কোনো কথা হজম হয় না। আবার কোন পুরুষ এরম পাইলে বলে তুই তো মহিলা, তোর পেটে কথা হজম হয় না, তুই তো মহিলা, মহিলার সাথে তুলনা করা হয়। কিন্তু আমি বলতে চাই এই যে পেট পাতলা বলা হইতেছে এইটা মূলত তাদের দোষ না, এটা গুণ। পেট পাতলায় কথাটা ঠিক আছে কিন্তু ওটা দোষের দিক দিয়ে নেওয়া হয়েছে, এটা গলত। এটা আল্লাহ পেট পাতলা এই জন্য করছে যে একে তার বাপে বা স্বামী বা ছেলে যে কোনো দিনের তালিম দিবে সে এটা বলার জন্য ব্যস্ত হয়ে যাবে, নিজের বাচ্চাদেরকে শিখাইবে, পাড়া প্রতিবেশীকে শিখাইবে, ওই পেট পাতলা কোন কথা নিয়ে বসে থাকতে পারে না, এজন্য বাপের থেকে যা শিখবে, স্বামীর থেকে যা শিখবে ছেলে পেলে মাদ্রাসায় দিচ্ছে তার থেকে শিখবে, যার থেকে যা শিখবে ওটা বলার জন্য ব্যস্ত হয়ে যাবে, লোক না পেলে পাশের থেকে ডাকাই নিয়ে আসবে, ডাকাই নিয়ে ওটা বলবে। তো পেট পান্না থেকে খারাপ হলো না ভালো হলো, এর দ্বারা তো দাওয়াতের কাজ বেশি হলো, দাওয়াতের কাজ বেশি হলো। যেটাকে লোকেরা খারাপ বলতেছে মূলত এটা খারাপ না, এটার দ্বারা দিনের কাজ বেশি হওয়ার জন্য আল্লাহ এটা করছেন, এটা ভালো, এর দ্বারা দিনের প্রসার বেশি হয়। তবলিগের কাজ পুরুষরা যেরকম করবে, মা বোনরাও তাদের মহলের ভিতরে তবলিগের কাজ করবে পর্দা বজায় রেখে। সংক্ষেপে এই কয়েকটা পয়েন্ট আমি বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এই কথাগুলো পরে আমল করতে পারলে আল্লাহ আমাদের জন্য ইমানি মওত দান করবেন এবং জান্নাতের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।